گزارے جو قدموں میں لمحے، بھلی یاد آئے وہ یادیں۔
الحمدللہ رب العالمین، والصلاۃ والسلام علی سید المرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ۔ مدنی چینلے درشکবৃন্দ উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আজকেও প্রতিবারের ন্যায় একজন মুবাল্লিগ আমাদের সাথে উপস্থিত আছেন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুল আমালি আনিয়াতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখবার, যা শিক্ষণীয় বিষয় এই প্রোগ্রামে থাকবে তা আর উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য ফজিলত, প্রিয় আকা মক্কী মদিনী মুস্তাফা হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা এক একজন মুবাল্লিগ দাওয়া দিয়ে থাকি এবং ওনাদের জীবনের স্মৃতি সম্পর্কে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের মাদানী চ্যানেলেরই একজন মুবাল্লিগ আমাদের সেটের মধ্যে তশরিফ এনেছেন। তো ওনার সাথে আজকে আমরা আলাপচারিতা করব, আলোচনা করব ওনার জীবনের কিছু স্মৃতি নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আমাদের সবারই সুপরিচিত এবং সবারই চেনা মুখ, যাকে আমরা সবসময় মাদানী চ্যানেলে দেখতে পাই হাসতে, খুশিতে এবং অন্যকে হাসাতে। তো আজকে ওই মুবাল্লিগ আমাদের সাথে আছেন, জাকির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আজকে জাকির ভাই, জাকির ভাই সেটে আমি আছি নাকি আমার সেটে জাকির ভাই আছে সেটা আপনারাই গেস করুন। ইনশাআল্লাহ কমেন্ট করতে পারবেন, আমরা পরবর্তীতে বলে দিব। আচ্ছা হুজুর, মাশাআল্লাহ আপনি তো এমনি ঢাকার সেটে থাকেন এবং ঢাকার মুবাল্লিগদের সাথে প্রোগ্রাম করা হয়। আজকে আপনি, আমি আপনার সাথে প্রোগ্রাম করার সৌভাগ্য অর্জন করছি। তো আজকে এমনি তো আমাদের থিমই হচ্ছে পুরনো কথাগুলোকে নিয়ে আবার স্মৃতিচারণ করা। আপনার কত বছর হয়েছে মাদানী মহলে আসার?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা মানুষকে বোঝাও, আর এতে ফায়দা রয়েছে, উপকার রয়েছে
মাশাআল্লাহ।
কোনো এক মুবাল্লিগ 2009-এর শুরুতে হবে বা 8-এর শেষে, 2008-এর শেষে বা 9-এর শুরুতে নেকির দাওয়াত দিয়েছেন আর তার সেই বোঝানোটা কাজে এসেছে আল্লাহ তাআলার দরবারে হয়তো বা
মাশাআল্লাহ। অর্থাৎ 8 বা 9, অর্থাৎ আমরা যদি ধরে নেই কমবেশি 12 বছর হয়ে গেছে আমার জাকির ভাইয়ের এই মাদানী মহলে। আসলে দর্শক, আমরা যারা নিউ অডিয়েন্স আছি বা নিউ দাওয়াত ইসলামীতে এসেছি, তারা এই অনুষ্ঠানগুলো দেখা এজন্যই জরুরি, যারা আমাদের সিনিয়র ইসলামে আছেন, যারা পুরনো ইসলামে আছেন, ওনারা কত কষ্ট করে বা কী কী এক্সপিরিয়েন্স ওনারা করেছে এই মাদানী মহলে, বা দিনই কাজ করতে গিয়ে কী কী ফেস ওনারা করেছে, সেগুলো যখন আমরা ওনাদের কাছ থেকে শুনবো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কেননা ওনাদের জন্য যেটা কঠিন ছিল সেটা ওনারা সলভ যদি আমাদেরকে বলে দেয়, সমাধান যদি আমাদেরকে বলে দেয়, আমাদের দিনই কাজ করতে আসান হয়ে যাবে। তো হুজুর, নেকির দাওয়াত দিয়েছিল তো কীভাবে দিয়েছিল, কোথায় দিয়েছিল, আপনি কী ছিলেন, এরপর উনি কোথায় নিয়ে গিয়েছিল, আপনি কী ভালো লেগেছিল, সব কিছু আমাদেরকে খুলে বলেন।
স্মৃতির পাতা এটা, যত উল্টাবেন অর্থাৎ পেজ সামনের দিকে যেতে চাবেন ততই পেজগুলো আপনাকে নীরবে কিছু না কিছু বার্তা দিয়ে যাবে।
জি,
হয়তো বা ওই স্মৃতির পাতার কথাগুলো আওয়াজ নেই, কিন্তু পাতা যখন আপনি সামনের দিকে যেতে থাকবেন কোনো না কোনো সংবাদ নীরবে আপনি পাবেন সেখান থেকে। দর্শককে বলছি এটা আমি, আসলেই স্মৃতি এগুলো
মাশাআল্লাহ।
যখন আমি দাওয়াত ইসলামীতে ইন করি আসি, এর আগে আলহামদুলিল্লাহ যদি বলি যে আমার ফ্যামিলিগতভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। আর যখন আমি দাওয়াত ইসলামের দাওয়াত পাই, দাওয়াত ইসলামের দাওয়াত বলতে কোনো এক মুবাল্লিগ জুলুসের দাওয়াত দিয়েছিলেন আমার ফার্স্ট টাইম,
রবি নূর শরীফে।
হ্যাঁ, রবি নূর শরীফে। তখন বাংলাদেশের হয়তো বা দুই একটা শহরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে জুলুস বের হতো। তো শুক্রবার দিন ছিল, আর ওই সময় 12 তারিখে হতো না, আগে পরে করা হতো। তো শুক্রবার দিনের দাওয়াত পেয়েছিলাম, বলল ঢাকাতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে জুলুস হবে, তো আপনাদের তো শুক্রবারে অফ থাকে। আমি ওই সময় স্টাডি রানিং ছিল, আর নিজে ব্যক্তিগতভাবে একটা ব্যবসায় জড়িত ছিলাম, আবার এক জায়গাতে জবও করতাম।
আচ্ছা,
তো তখন দাওয়াত পেলাম। এমনিতেই স্কুল কলেজও বন্ধ থাকে বাংলাদেশের শুক্রবার দিন, প্লাস ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে, আর অফিসও বন্ধ থাকে শুক্রবার দিন। যখন দাওয়াত পেলাম, তো আমরা 3 বন্ধু যাওয়ার কথা ছিল। তো আল্লাহ তার অনেক বড় দয়া, আমরা এই 3 জন যারা, যাদের কথা বললাম, এরা এই দাওয়াত ইসলামী পাওয়ার আগে থেকেই একসাথেই চলাফেরা ছিল বেশিরভাগ। তো ওখান থেকে যখন দাওয়াত পেলাম, যিনি আমাদের একটু সিনিয়র ছিল, সে আমাদেরকে দাওয়াত দিয়েছে, বলল যে অমুক মোবাল্লিক জুলুসে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, তো আপনারাও যাবেন আমার সাথে। বলছি ঠিক আছে, যাব। শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা বের হব, কিন্তু যে আমাদেরকে উৎসাহ প্রদান করলেন ওই ফ্রেন্ড আমাদের সাথে নেই, অন্য অন্য একটা কাজে চলে গেছে। পরে আমরা 2 জন আলহামদুলিল্লাহ জুলুসে অংশগ্রহণ করলাম। সেখানে কেবলা শাইখের তরিকাত আমিরুল সুন্নাতের ইজতেমাইভাবে মুরিদ করা হয়। তো যখন মুরিদ হলাম, তখন এই আবেগটা ছিল না ভিতরে, মুরিদ হব কি না, আর হওয়ার পরে আমার পরিণতি কি হবে, আমার অবস্থা কেমন থাকবে। মুরিদ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার একটা দয়া, যখন বাসায় চলে গেলাম, মনে মধ্যে খালি চিন্তা ঢুকে গেল, আমি তো মুরিদ হয়ে গেছি, কিভাবে সম্ভব গুনাহের কাজ করা, কিভাবে সম্ভব দুনিয়াদার ব্যক্তিদের মতো চলাফেরা করা। তো নিজের মধ্যে একটা অনুশোচনা চলে আসলো ভিতরে, এমন একজন ব্যক্তির কাছে আমি নিজেকে সুপর্দ করে দিলাম বা নিজেকে আমি পেশ করে দিলাম, এখন আমার তো বলতে কিছু নেই, এমন একটা চিন্তাভাবনা নিজের মধ্যে চলে আসলো। আর আল্লাহ তাআলার দয়ায় 3 জনের যে কথা বললাম, 3 জন আমিরুল সুন্নতের মুরিদ হয়ে গেছেন এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত। একেবারে যদি বলি, তবে 2 জন আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশের যে একটা লেভেল আছে দাওয়াত ইসলামের, এই পর্যায়ে 2 জন আছে। আরেকজন আছে, আত্মারিও আছে, দাওয়াত ইসলামের সাথে আছে, নিজের বিজনেস করে বিদেশ, সেখানে একটু তিনি ব্যস্ত। আর এই আমি তো 1 নম্বরে আছি, একজন দ্বিতীয় আমাদের সৈয়দ আলফেসানি ভাই,
মাশাআল্লাহ।
আমরা দাওয়াত ইসলামিতে আসার আগে থেকেই পরিচিত এবং ভালো একটা গুড রিলেশনও ছিল, ভালো একটা সম্পর্ক ছিল,
মাশাআল্লাহ। আমিরুল সুন্নতের মুরিদ আসলে মানে কি দেখে মুরিদ হয়ে গেলেন? যেমন আমরা কোনো একটা পীর সাহেবের মুরিদ হওয়ার সময় মানে কিছু একটা তো ভালো লেগে যায়, তা আপনি, আপনার কাছে কি এমন ভালো লেগেছে নাকি এমনি মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইচ্ছা হলো আর করে ফেললেন?
আমি এই প্রশ্নটা ওই সময় কাউকে কোনো এক মোবাইল লিগে করেছিলাম, যে আপনি কি দেখে তার মুরিদ হয়েছেন,
জি
কি আছে তার মধ্যে।
হ্যাঁ,
তো সে তার উত্তরটা আমাকে মনে করতে পারেন, যে তার উত্তরটাই আমার কাছে পছন্দ হয়েছে। সে বলল, যে ব্যক্তি বাংলাদেশে না এসে তার কথার উপরে এত মানুষ আমল করে বা তাকে এত অনুসরণ করে, তো সে যদি বাংলাদেশে আসে
তাহলে কি অবস্থা,
কেমন অবস্থা হবে? আমি বললাম যে, আমি তাকে প্রশ্ন করছিলাম, তার কোনো কারামত বলেন আমাকে, যে এমন কোনো কারামত আপনি দেখেছেন যার কারণে তার মুরিদ হয়ে গেছেন। তো সে বলল,
আল্লাহ,
এটাই সবচেয়ে বড় কারামত, যে তার, তাকে না দেখে তার কথার উপরে মানুষ এত আমল করে।
আল্লাহু আকবার, আল্লাহ।
তো এটা আমাকে বেশি ভালো লেগেছে, আর এ কারণেই আমি মুরিদ হয়ে গেছি।
আমিরুল সুন্নতকে কি তখন দেখেছিলেন নাকি কত বছর পর আপনি আমিরুল সুন্নতকে দেখেছেন?
না, আমি মুরিদ হওয়ার অনেক পরে আমিরুল সুন্নতকে ছবি দেখেছি, ওনার পিকচার দেখেছি, এরপরে মাদানী চ্যানেলের মাধ্যমে দেখেছি।
মাদানী চ্যানেল, আচ্ছা, তখন তো মাদানী চ্যানেল উর্দুটাও আমাদের,
উর্দুটা ছিল তবে এতটা প্রচার ছিল না, আর এমন এখন যেভাবে এইভাবে ছিল না আর কি।
আচ্ছা, মাশাআল্লাহ। তো জুলুসে গেলেন, প্রভাবিত হলেন, মুরিদও হয়ে গেলেন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। তো প্রথম ইজতিমা কোথায় করেছিলেন আপনি এবং কিভাবে গিয়েছিলেন?
সাপ্তাহিক ইজতিমা না 3 দিনের ইজতিমা?
এই 3 দিন ইজতিমা তো অনেক পরে এসেছে। সাপ্তাহিক ইজতিমা,
সাপ্তাহিক
হতো, আপনি কোথায় যেতেন?
সাপ্তাহিক ইজতিমা রবিউল আউয়ালের পরে যখন রমজান মাস আসছে, হয়তো এর আগেও কোনো মুবাল্লিগ আমার সিনিয়র যারা, তারাও বয়ান করছে ব্যাপারে, ওই সময়টাতে, এখন যেভাবে মাদানী কাজ আলহামদুলিল্লাহ, ওই সময়টাতে এভাবে ছিল না, মুবাল্লিগ অ্যাভেলেবেল ছিল না, বা সাপ্তাহিক ইজতেমায় নেওয়ার মতন এভাবে ছিল না। এখন তো মনে করেন প্রতি সপ্তাহে কেউ না কেউ আমাদেরকে দাওয়াত দেয়, নতুন যারা আসতেছে মহলে। তো রবিউল আউয়ালের পরে যখন রমজান মাস আসলো, রমজানে একজন জিম্মাদার আসছিল বাবুল মদিনা থেকে, তো সে মিটিং রেখেছেন, তো ওই সময় ডাকা হলো সবাইকে সাপ্তাহিক ইজতেমার পরে বসবে। তো যে ইজতেমাতে আমি ফার্স্ট গিয়েছিলাম সেটা নারায়ণগঞ্জের বাইতুল শরীফ জামে মসজিদ নামে একটি মসজিদ আছে, সেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বারে ইজতেমা হতো, আর ওই ইজতেমায় আমি অংশগ্রহণ করি। মোবালিকে দাওয়াত ইসলামী কবরের প্রথম রাত যে রিসালা রয়েছে এখান থেকে বয়ান করেছিলেন। উপস্থিত সুরাকা যারা ছিল ইসলামী ভেরা, এদের মধ্যে এত কান্নাকাটি দেখলাম ওই দিন আমি এর পূর্বে আর কখনো দেখিনি, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল।
তো ইজতেমার মধ্যে বয়ানটাই আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে?
আমলের দিক থেকে যদি বলি
সবচেয়ে বেশি ওইটাই ভালো লেগেছে, মাশাআল্লাহ। তো ওখানে এরপর থেকে কি জিম্মাদারি পেয়ে গেছে, অর্থাৎ জিম্মাদারির সাথে লেগেছিল নাকি কত বছর পর আপনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, বা কোন জিম্মাদারিতে আপনি ছিলেন সর্বপ্রথম?
সর্বপ্রথম আমি জেলি জিম্মাদারি ছিলাম, একটা মসজিদের দায়িত্ব ছিল আমার কাছে
নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জে একটা মসজিদের দায়িত্ব ছিল, তো সেখানে মাদানী কাফলা যেত বছরে একবার, তো সেখানে কিছু খেদমত করতাম। তো একটা মাদানী কাফলা কোরবানির ঈদের পরে, রোজার ঈদের রমজানের কথা বললাম, ইজতেমায় গিয়েছি, কোরবানির পরে একটি মাদানী কাফলা তিন দিনের সফর করবে পুরো বাংলাদেশ থেকে, হয়তো দুই চার।
ঈদের পরপরই আপনার জিম্মাদারি পেয়েছেন?
না না, যখন আমি এই সাপ্তাহিক ইজতেমাতে গেলাম, জেলের জিম্মাদারি দেওয়া হয়েছিল আমাকে, যখন তিন দিনের মাদানী কাফলা আমার মসজিদে গেল প্রায় 52 জন সুরাকা ছিল।
আচ্ছা,
তো সেখানে কামাল ভাইয়ের উপস্থিতি, তো কামাল ভাই আমাকে একটা পাগড়ি উপহার দিয়েছিল আর বলল এটা আপনি এখন থেকে পরবেন। তো ওই সময় একজন জিম্মাদার আমাকে, আবার
এর আগে কি হুলিয়া পরা হতো না?
না, মাদানী হুলিয়াতে আমি ছিলাম না।
আচ্ছা,
নিজের কাজকর্মের কারণে এভাবে আসা হয়নি, আর এত জিম্মাদারদের সংস্পর্শেও ছিলাম না, দেখা গেছে 1 মাস 15 দিন পরে দেখা সাক্ষাৎ হইতো কারো সাথে। তো যখন তিন দিনের মাদানী কাফলা গেল, কোনো এক জিম্মাদার আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে এই 63 দিনের তরবিয়তি কোর্স হয়, তো আপনি তরবিয়তি কোর্সে অংশগ্রহণ করেন, অনেক ইলমি দিন শিখতে পারবেন, যেভাবে আমরা অপরদেরকে বুঝাই। তো সেখানে 63 দিনের মাদানী কোর্সের তরবিয়তি কোর্সের আমাকে নিয়ত করালেন, আমরা 3 জন নিয়ত করে নিয়েছিলাম যে আমরা 3 জন একসাথেই যাবো কোর্সের মধ্যে, আর একসাথেই গিয়েছি আমরা। আর ওই সময় কোর্সের মধ্যে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হতো, একটা এক্সাম হতো, একটা পরীক্ষা নিত যে আসলে এই ব্যক্তি 63 দিনের তরবিয়তি কোর্সে থাকতে পারবে নাকি 41 দিনের কাফলা কোর্সে করতে পারবে। যখন আমাদের ইন্টারভিউ হলো, তো আমরা আলহামদুলিল্লাহ 3 জন 41 দিনের কাফলা কোর্সে টিকে গেছি। তো সেখানে আমাদেরকে দিয়ে দেওয়া হলো, আমরা 41 দিন কাফলা কোর্সে যাওয়ার পরে সেখানে নিয়ত করলাম 12 মাসের জন্য। 12 মাসে মাদানী কাফলায় সফর করতে গিয়ে এরপরে আমাকে নারায়ণগঞ্জ ডিভিশনের জিম্মাদার বানানো হলো, সেখান থেকে ধীরে ধীরে নিগরানি কাবিনা এরপরে। তো
আচ্ছা আচ্ছা, এখানে একটা মাদানী ফুল আমি আপনার থেকে শুনতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যারা দর্শক আছে বা নতুন নিউ কামার যারা মাদানী মহলে আছেন, তো এরা অনেক সময় চিন্তা করে বা এদের প্যারেন্টস বা এদের অভিভাবক অনেক সময় মাদানী মহলে আসতে দেয় না, এজন্য যে আমার ছেলেটা তো ওদিকে বেশি ঝুঁকে যাচ্ছে, তার ভবিষ্যৎ কী হবে? আপনার কি কোনো ভবিষ্যৎ হয়নি? আপনি যে এই যে 41 দিন থেকে 12 মাসের সফর, এরপর এই যে জিম্মাদারি নিয়ে আছেন, আজ পর্যন্ত আছেন, আপনার কি ভবিষ্যৎ কোনো দিকে নষ্ট হয়েছে?
কারো স্থান কেউ তৈরি করে দিতে পারে না,
সুবহানাল্লাহ।
নিজের স্থান নিজেকে তৈরি করে নিতে হয়, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি যদি কোর্স করি বা আমার ছেলে যদি কোর্স করে তবে তার ভবিষ্যৎ নষ্ট হবে, এটা ভুল চিন্তাভাবনা। যদি আমি চাই আমার স্থান তৈরি করে নিতে হবে, আমার আমার স্থানটা কেউ তৈরি করে দিবে না, এটা হচ্ছে মেইন কথা।
অবশ্যই,
তো আমি যে শুরুতেই বলছি কি, আমার ছোটবেলা থেকে ব্যবসার দিকে ইয়া ছিলাম আমি, আজও পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় এটার সাথে আমি জড়িত।
আসলে একটা জিনিস হচ্ছে যে আপনি যে জিনিসটার জন্য বেরিয়ে গেছেন 41 দিনের কোর্স, এটা তো আমাদের উপর জন্মের পর থেকে বা বালিক হওয়ার পর থেকে ফরজ ছিল ইলমেদিন, অথচ আমরা সময় না হওয়ার কারণে বা ওদিকে আমাকে কেউ ডাইভার্ট না করার কারণে আমি যাইনি, যেটা আমার আগে যাওয়ার কথা ছিল সেটা আমি অনেক বছর পরে, আমার সময় লেগেছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়ত এসেছে, এই জন্য আমি যাচ্ছি। তো মা বাবার তো অনেক বেশি গর্ব করা উচিত যে দাওয়াত ইসলামী আজকে ওনাদের কাজটা সহজ করে দিয়েছে, যেটা ওনারা করতে পারেনি, যে মা বাবা আমার মাথায় টুপি পরাতে পারেনি সেটা আজকে দাওয়াত ইসলামী করে দিয়েছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জাকির ভাই, যে 3 দিনের মাদানী কাফলা, এটা 41 দিন তো অনেক অনেক পরে আসতেছে, 3 দিনের জন্য দিতেও অনেকে মানে অনেক কার্পণ্যবোধ, এরপর অনেক চিন্তা ভাবনা করা। তো আমি এখানে আরজ করতে চাইবো যে 3 দিনের জন্য মাদানী কাফেলা সফর করার বরকতে যদি আপনার ছেলে মেয়ে ছেলে দুঃখিত আপনার ছেলে বা ইসলামী ভাই যদি আপনার বাধ্যগত সন্তান হয়ে যায়, এতে আপনার লাভ নাকি লস? 3 দিনের মাদানী কাফেলার বরকতে আপনার ছেলের নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, এটা আপনার লাভ নাকি লস? অর্থাৎ এখানে যে সফরের কথাগুলো আমরা বলে থাকি বা আমার জাকির ভাই বলছেন, এখানে কিন্তু লাভ ছাড়া লসের কোনো আশঙ্কা নেই। এজন্য আমি আরজ করব যে বিশেষত এখন যারা স্টুডেন্ট আছেন, এসএসসি ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন এবং এইচএসসি ক্যান্ডিডেট যাদের পরীক্ষা চলছে শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে আরজ করবো আপনাদের ফ্রি টাইমটাকে, অবসর টাইমটাকে কাজে লাগান। আমাদের দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্সেস এখন শুরু হয়ে গেছে, তো আমি আপনাদেরকে আরজ করবো আপনারা এখানে নিজেদেরকে এঙ্গেজ করুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আর নিজের আখিরাতেরও কিছু সামান রেডি হয়ে যাবে। জি জাকির ভাই, আপনি প্রথম মাদানী কাফেলা কোথায় সফর করেছিলেন?
প্রথম মাদানী কাফেলা আমার মুন্সিগঞ্জ লিচুতলা জামে মসজিদে।
আচ্ছা, অভিজ্ঞতা কী?
অভিজ্ঞতা আমি আগেও একটু আগে বলছিলাম কি, ওই সময় মাদানী কাফেলা বছরে একটা দুইটা বের হতো, কিন্তু সুরাকা অনেক বেশি থাকতো।
সেখানে 3 দিনেরই তো হতো,
3 দিনের মাদানী কাফেলা
অ্যাকচুয়ালি যেহেতু এটা কোর্স ছিল,
এটা কোর্স ছিল 3 দিনের ফার্স্ট মাদানী কাফেলা লিচু মুন্সিগঞ্জ লিচুতলা জামে মসজিদে। ওখানে যিনি আমিরে কাফেলা ছিলেন, যিনি জিম্মাদার ছিলেন, তিনি জোহরের নামাজের পরে জানাজার নামাজের দোয়া শিখাচ্ছেন।
আচ্ছা,
তো তিনি এলান করলেন যে ব্যক্তি সবার আগে দোয়াটা মুখস্থ করবে তাকে আমিরুল সুন্নাতের হাতে তাসবিহ দেওয়া।
আল্লাহু আকবার।
তো আমি খুব আগ্রহ নিয়ে মুখস্থ করে নিলাম আল্লাহ তাআলার দয়ায়, আর তাসবিহটা আমিই পেয়েছিলাম। ওই কাফলার মধ্যে সবচাইতে স্মরণীয় যে বিষয়টা, আমাকে জোহরের দরজ দিতে দেওয়া হয়েছিল। তো দরজ দিতে গিয়ে এর আগে কখনো দরজ দেইনি, এই কারণে সম্ভবত হাতে ফয়জানে সুন্নাত ছিল, আমি রিডিং পড়তে পারি এমনটা না, পড়তে পারি না। সেখানে পড়তে গিয়ে আমার মুখ আটকে গেল, অর্থাৎ পড়তে পারতেছি না, বারবার আটকে যাচ্ছি আর হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একটা সময় জিম্মাদার আমার পাশেই বসা ছিল, যিনি আমিরে কাফলা ছিলেন, তিনি দেখলেন হয়তো বা ফয়জানে সুন্নাত পরে যাবে হাত থেকে, তো সে আমার হাত থেকে নিয়ে নিলেন ফয়জানে সুন্নাত নিয়ে, এরপরে সে দরজ দেওয়া শুরু করে দিলেন। আমি মাথা নিচু করে বসে বসে ভাবতেছিলাম কেন এমনটা হলো, আমি তো রিডিং পড়তে পারি। হ্যাঁ, রিডিং পড়তে না পারতাম তো একটা কথা ছিল, আমাকে যখন দেওয়া হলো জোহরের দরস আমি খুশিতে নিলাম, কিন্তু মাত্র 50-60 জন মানুষের সামনে আমি পড়তে পারতেছি না, আমাকে পারতে হবে, একটা চেষ্টা নিজের মধ্যে আমি নিয়ে নিলাম যে আমাকে পড়তে পারতে হবে।
জি,
এটা একটা আগ্রহ ছিল আমার মধ্যে আলহামদুলিল্লাহ। এরপর ধীরে ধীরে
মাশাআল্লাহ
হয়ে গেছে,
যে 50-60 জনের সামনে যে ব্যক্তিটি দরস দিতে থরথর করে কেঁপেছিল, আজ সেই মানুষটি আমাদের হাজারো মানুষের সামনে ইজতিমাই বয়ান করে, এটাই হচ্ছে আমিরুল সুন্নাতের ফয়জান।
আলহামদুলিল্লাহ
জাকির ভাই। আর এটা যদি সব মুবাল্লিগদের ব্যাকগ্রাউন্ড দেখি, সবারই কিন্তু একই অবস্থা হয়েছে যে হাত পা কাঁপাকাঁপি এবং মাথার ঘাম আসলেই পায়ে পড়েছে। আমরা যদি সেটা দেখি, যাই হোক, আল্লাহ তাআলা দয়া করুক যে মানে আসলে অনেক টাফ বিষয়, অনেকে যখন অনেকেই মনে করে এটা জাকির ভাই এগুলো তো সোজা দিনের কাজ, তো সোজা আসলে যে করে সেই বুঝে যে এগুলো কত কঠিন। আচ্ছা, এরপর তো আপনি আস্তে আস্তে কাবিনা জিম্মাদার পর্যন্ত হয়েছেন, একটা কাবিনা চালানো আপনার পক্ষে কি কি অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন যে একটা কাবিনা চালিয়েছেন? আর একটা কাবিনা কিন্তু খুব সহজ বিষয় না, অনেকগুলো
এখন তো
কাবিনা ছোট হয়ে গেছে,
এরিয়া কমতেছে।
জি জি,
অর্থাৎ মাদানী কাজ বাড়তেছে তো কাবিনার এরিয়াগুলো শর্ট হচ্ছে। একটা সময় আমি যখন ফার্স্ট নিগ্রানে কাবিনা হই, তখন মুন্সিগঞ্জ জেলা আমার কাছে, নারায়ণগঞ্জ জেলা আমার কাছে এবং নরসিংদী, ঠিক আছে, এই পুরো 3টা জেলা নিয়ে একটা কাবিনা বানানো হয়েছে আর ওইটার দায়িত্বে আমি ছিলাম।
আচ্ছা,
আর পুরো রাউন্ডের উপর থাকতে হতো, কখনো নরসিংদী, কখনো নারায়ণগঞ্জ, কখনো মুন্সিগঞ্জ, এভাবে করে ঘুরতে হতো আর জাদুয়াল করতে হতো। অভিজ্ঞতা অনেক আছে, এক এক দিনের জাদুয়াল এক একটা অভিজ্ঞতা।
হ্যাঁ, কী অভিজ্ঞতা কোনটা যেটা আপনি এখনো ভুলেন না? আপনি বিশেষত মুন্সিগঞ্জেরই তো কাবিনা নিগ্রান ছিলেন,
না নারায়ণগঞ্জের, কিন্তু নারায়ণগঞ্জের আন্ডারে, ওই কাবিনার আন্ডারে মুন্সিগঞ্জ নরসিংদী ছিল।
আর আমার যদ্দূর মনে পড়ে যে আপনার স্মৃতি সবচেয়ে বেশি এই দুইটা এরিয়াকে ঘিরেই,
নারায়ণগঞ্জকে ঘিরে বেশি,
আর আপনি সবসময় আমাদের সাথে যখনই মানে অফ স্ক্রিনে আমরা যখন আলোচনা করি আপনি বেশিরভাগ এই দুইটা এরিয়া নিয়েই কথা বলেন যে আমার এখানে অনেক স্মৃতি, আমার অনেক মহব্বত, মানে মহব্বতের মানুষরা ওখানে, মানুষরা আপনাকে অনেক মহব্বত করে, এলাকার বৃদ্ধ ইসলামী ভাইয়েরা এবং নজওয়ান ইসলামী ভাইয়েরাও। কী এমন স্মৃতি আছে যেটা আপনি ভুলতে পারেন না আজও?
আসলে ওখান থেকেই তো উঠে আসা আমার।
জি,
নারায়ণগঞ্জ থেকেই উঠে আসার, ছোটোবেলা থেকেই নারায়ণগঞ্জে, এ কারণে ওখানের ইসলামী ভাইদের সাথে একেবারে মিশে যাওয়া, যেটাকে বলি আমরা যে আমাকেও তারা ভালো মতো চিনে, আমিও তাদেরকে ভালো মতো জানি বা ভালো মতো চিনি। যখনই তারা আমাকে ডাকতো কোনো কাজের জন্য আমাকে পেয়ে যেত, আমিও যখন তাদেরকে ডাকতাম কোনো বিষয়ে তারা আমাকে সহযোগিতা করতো বা আমার কাছে চলে আসতো। এর ফাঁকে নারায়ণগঞ্জ নিগরানী কাবিনা থাকা সত্ত্বেও আমাকে মাদানী মার্কাসের পক্ষ থেকে নতুন একটা এলাকায় কাজ জিম্মাদারি দেওয়া হয়েছিল, সেটা নাটোর। তো আমি মাসে তিন দিন বা চার দিনের জন্য নাটোর চলে যেতাম, এই 2012-13 এদিকে। সেখানে অনেক বড় একটি স্মৃতি আছে, আমি যখন নারায়ণগঞ্জ থেকে গাড়িতে উঠি, ওখানে একই জায়গাতে দুইটা স্থান আছে, একটা আছে রাজার মোড় আর একটা আছে রাজাকার মোড়।
আচ্ছা,
তো যেহেতু আমি ফার্স্ট টাইমে শুনছি, আমি মনে করছি ওইটাই রাজার মোড় আর ওইটাই রাজাকার মোড়, কিন্তু স্থান দুইটা ভিন্ন ভিন্ন, 5 টাকার ভাড়া, এতটুকু দূরত্ব। তো আমি সামনের যে স্থান ছিল সেটা রাজাকার মোড় আর আগেরটা ছিল রাজার মোড়। তো আমি ভুলে রাজাকার মোড়ে নামার কথা রাজার মোড়ে নেমে গেছি,
আগে
এক স্থান আগে নেমে গেছি, আর টাইমটা ছিল ফজরের টাইম। তো আমি নেমে এখন দুর্ভোগে পড়ে গেলাম, কেন এখানে নামলাম, আর কি স্থান আগে যান। আমি ওই স্থানে নেমে মৌকরণ যাব, তো লোকদেরকে জিজ্ঞাসা করলাম মৌকরণ কিভাবে যাব, তোমরা বলো সামনের স্থানে গিয়ে আপনাকে গাড়ি নিতে হবে। তো আমি মানে একটু কষ্টের মধ্যে পড়ে গেলাম, একটু যখন পরিষ্কার হলো, ফজরের নামাজ আদায় করলাম, পরিষ্কার হওয়ার পরে আমি রাজাকার মোড়ে গিয়ে দেখি লিয়াকত ভাই, যে গাড়িতে আমি ঢাকা থেকে গিয়েছি ঠিক ওই গাড়িটাই গাতায় পড়ে আছে।
আল্লাহ,
মানে আমাকে অবাক করে দিয়েছে।
আল্লাহ,
হয়তো বা আমিও এই দুর্ঘটনায় পড়ে যেতাম যদি আমার দ্বারা ভুলটা না হতো।
হয়েছে,
হ্যাঁ, অনেক অনেক লোক ওখানে মারাও গিয়েছে,
যাই হোক, মানে একটা ক্ষতি বা বিপদ
হয়েছে। তো আমি ওই সময় ভাবলাম যে আমি কি জেনে শুনে ভুল করছি না আমাকে দ্বারা ভুল করানো হয়েছে, কিভাবে এটা সম্ভব হলো, দুর্ঘটনা এত বড় আর আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা ভুলের মাধ্যমে, হয়তো খেসারত আমাকে দিতে হয়েছে, আমার টাইম লস হয়েছে, কিন্তু আমি তো কত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি।
আচ্ছা জাকির ভাই, এখান থেকে একটা সবক এটাও না যে আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত নেন তাই বান্দার জন্য পারফেক্ট হয়?
আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা জাতক দিয়ে রাখেন। হয়তো বা আমাদের দৃষ্টিতে মনে হতে পারে এটা এমন কেন হলো,
কেন হলো।
হ্যাঁ, আসলে দর্শক, এমনও অনেক সময় আমাদের সাথেও হয়ে থাকে, আপনাদের সাথেও হয়ে থাকে যে এমন কেন হলো, এটা এমন হলে ভালো হতো, হয়তো বা আল্লাহ তাআলা যা রাখেন ভালোই রাখেন। আচ্ছা, একটা জিনিস আমি যেটা আপনার সাথে কথা বলতে বলতে নিজে চিন্তা করছিলাম যে একটা কাবিনার দায়িত্ব, যেখানে আমরা দিনের দ পর্যন্ত জানতাম না এবং দিন কি সেটা জানতাম না, দাওয়াত ইসলামে আমাকে শিখিয়েছে দিন ইসলাম কি, দিন ইসলামের খিদমত কি। যখন আপনাকে এত বড় দায়িত্ব দেওয়া হলো, তখন আপনার খেয়ালে কি আসলো যে আমার দ্বারা এত বড় দায়িত্ব আদৌ কি হবে, বা আপনি কিভাবে মাঠে নেমে গেলেন, সেই স্পৃহা কোত্থেকে পেলেন?
বড়দের মহাব্বত। আসলে যখন ঢাকা ফয়জানে মদিনাতে আমার জিম্মাদারি ঘোষণা করা হয়, তো আমি প্রস্তুত ছিলাম না, মানে এমন একটা ঘোষণা আমার নামে আসবে যে কাবিনা, ওই সময় সম্ভবত 8 থেকে 10টা কাবিনা ছিল বাংলাদেশে, এরকমের কিছু ছিল। তো রুকনেশ্বরা হাজী মোহাম্মদ আলী আত্তারি ভাই উপস্থিত ছিলেন, ওই সময় ঘোষণা করা হয়েছে নিগরানী কাবিনা। তো আমার ওই ঘোষণা শুনেই আমার পুরো শৈল ঘেমে গেছে যে কিভাবে সম্ভব, আমার দ্বারা কিভাবে হবে, এত বড় কাবিনা ম্যানেজ করা, নিয়ে চলা, 3-4টা সাপ্তাহিক ইজতেমা, এতগুলো ইসলামী ভাই, আর সবার হেফাজতের দায়িত্ব এখন আমার কাছে।
আচ্ছা,
এমন একটা চিন্তা ভাবনা আমার মধ্যে, তো চোখ থেকে পানি বের হয়ে গেছে আমার, আমি আমাকে দ্বারা হবে, আমি কি পারবো এটা। জিম্মাদারি মানি, যতটুকু এরিয়াতে আমার জিম্মাদারি ততটুকু এরিয়ার মানুষের, মুসলমানদের ইমানের হেফাজতের দায়িত্ব আমার কাছে, তাদেরকে আমলিভাবে পরিবর্তন করার দায়িত্ব আমার, তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, তাদের খেদমত করার দায়িত্ব আমার, এমন একটা চিন্তাভাবনা সকল জিম্মাদারের মধ্যেই থাকে। তো যখন আমি কান্না করতেছিলাম, তো আলী ভাই আমার কাছে আসলেন, এসে বললেন ভয়ের কিছু নেই, যখন মাদানী মার্কাজ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে, বাপার রুহানি ফয়েজ ও বরকতে ইনশাআল্লাহ তাআলা এটা ম্যানেজও হয়ে যাবে, যে এমন একটা উৎসাহ যখন দিলেন, তো তখন কিছু নিজের ভিতরে হ্যাঁ আল্লাহ তাআলার দয়াও ছিল, আর নিজেও সাহস পেয়েছি না বড়রা তো আমার সাথে আছেন
ইনশাআল্লাহ। আপনি রুকনেশ্বরা কয়জনকে দেখেছেন বাংলাদেশে?
বাংলাদেশে এটা তো কয়জনকে দেখেছি,
মহল্লা আসার পর থেকে কয়জন রুকনেশ্বরা বাংলাদেশে এসেছে এরকম জিয়ারত করেছেন আপনি?
রুকনেশ্বর আব্দুল হাবিব ভাই এসেছেন, তাকে দেখেছি, এরপরে আরেকজন ছিল রুকনেশ্বরা তাকেও দেখেছি, হাজি আলিফ ভাইকে দেখেছি, এবং খুজাল ভাইকে, আরিফ বাপুকে, বিলাল ভাইকে, হাজি শাহিদ
ভাইকে, কাকে দেখেননি? আমিরুল সুন্নতের সামনে গিয়ে আমিরুল সুন্নতের জিয়ারত আপনার কপালের চক্ষু দিয়ে করার,
আমিন,
সে তৌফিক দান করুন। দর্শক, আসলেই মাদানী মহলের স্মৃতিগুলো যখন স্মৃতিচারণ করা হয় তখন আসলেই ভাবাবেগ সৃষ্টি হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদের উপর কত বড় দয়া করেছে,
দয়া করে।
আল্লাহ পাকের দয়া যদি না থাকতো, এই মাদানী মহল যদি না পাইতাম, তাহলে হয়তো বা আজকে আমাদেরকে বসে এখানে চ্যানেলে কারা চিনত, কয়জনে চিনত, আমাদের এলাকার মানুষই ভালোভাবে চিনে না। আজকে পুরো দুনিয়ার মধ্যে জাকির ভাইয়ের নাম সবাই চিনে এবং মহব্বত আলহামদুলিল্লাহ সবাই করে। আচ্ছা হুজুর, কাবিনে নিগরানের পর আপনার জিম্মাদারি কী হয়েছিল?
কাবিনে নিগরানের পরে ওই সময় কাবিনাত একটা,
এখন যেটা বর্তমানে জোন হিসেবে
জোন আছে, ওইটা কাবিনাত ছিল, নাম ছিল কাবিনাত। তো কাবিনাতের মাদানী কাফেলা জিম্মাদারি আমাকে দেওয়া হয়।
জি,
কাবিনার পাশাপাশি আমি কাবিনাতের কাফেলাও মজলিস দেখতাম আর কি। যখন কাবিনাতের মাদানী কাফেলা জিম্মাদার আমার কাছে আসে, তখন কিছুদিনের মধ্যে মাদানী মার্কাজ থেকে আমার কাছে পয়গাম আসে কি আপনাকে কোর্স মজলিসে যেতে হবে।
আচ্ছা,
অর্থাৎ তানজিমি জিম্মাদারি যা আছে এগুলো অন্য কাউকে দিয়ে এরপরে আমাকে কোর্স মজলিসে যেতে হবে, কোর্স মুআল্লিম হওয়ার জন্য আমাকে দেশের বাহিরে পাঠাবে আর কি।
আচ্ছা,
এরকম একটা মেসেজ আমার কাছে আসছে। তো নিজেকেও প্রস্তুত করে নিলাম, যেহেতু আপনি জানেন যে তানজিমি কাজের একটা ডিপার্ট আলাদা আর কোর্স একটা ভিন্ন ডিপার্ট, তো এখান থেকে আমাকে ঘুরে কোর্স মজলিসে যাওয়া সেটাও একটা অনেক নিজেকে প্রস্তুতি একটা ব্যাপার স্যাপার আছে। তো আমিও প্রস্তুতি গ্রহণ করলাম, সময়ে চলে আসলো। আমাদের মরহুম মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সাজিদ আত্তারি রহমতুল্লাহি তাআলা, এনার সাথে এনারও ফার্স্ট সফর ছিল দেশের বাহিরে, আর এনার সাথে আমারও ফার্স্ট সফর
ছিল,
নেপালে গিয়েছিলাম।
নেপালে গিয়েছিলেন, কয়দিনের সফর ছিল?
ওখানে প্রায় 22 দিনের সফর ছিল আমাদের।
আচ্ছা, কোর্স
মুআল্লিম কোর্স
ওখানে জন্য গিয়েছিলেন, ওখানের অভিজ্ঞতা কেমন ছিল? যে দেশের বাইরে প্রথমবার প্রথমবার গিয়েছিলেন,
ফার্স্ট টাইম আমার সফর ওখানে,
কেমন ছিল অভিজ্ঞতা?
সেটা তো এক ভিন্ন অভিজ্ঞতা, যেহেতু সফর আমরা তো গিয়েছিলাম দিনের কাজের উদ্দেশ্যে, মুআল্লিম কোর্স হয়েছিল, আর সফরটা ওখানে এক দুনিয়ার সাথে সম্পর্ক, যাওয়া আসা বিমান, ইমিগ্রেশন পার হওয়া, এগুলো এক ভিন্ন জগৎ।
আচ্ছা, এগুলো মনে হয় আপনার জন্য খুব সহজ বিষয়, কারণ আপনি ভিসা মজলিসেও আছেন হয়তো, এটা কি বলে আমাদের মজলিস,
ওভারসিজ
ওভারসিজ মজলিস
সফর,
সফর মজলিস।
জি,
আসলে এটা যেহেতু এটার সাথে আপনি অঙ্গনাডি কয় বছর হচ্ছে আজকে?
মোটামুটি ভালোই, এর আগেও জিম্মাদারি ছিল আমার কাছে ওভারসিসের, এরপরে মাঝখানে কিছুদিনের জন্য আবার অন্য জিম্মাদারির কারণে আমার কাছে নিয়ে নেওয়া, অন্য কাউকে দেওয়া হয়েছিল, ফের আবারও আমার কাছেই চলে আসছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা জাকির ভাই সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, এখনও অনেক কিছু বাকি আছে। জাকির ভাইয়ের চ্যাপ্টার কিন্তু অনেক বড়, তো একদিনে শেষ করা যাবে না ইনশাআল্লাহ, যতদূর পারবো ইনশাআল্লাহ আজকে ওনার স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করবো। সময় হয়েছে সেগমেন্ট শামিল করার, একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে থাকে, আর সেই সেগমেন্ট আসলে সবসময় তো আপনি করেই থাকেন, আমাদের সাথে মাঝে মধ্যে করেন যখন আমরা আপনার গেস্ট হয়ে থাকি, আজকে না হয় আপনার সাথেই করলাম। তো আজকের সেগমেন্টটা আপনাকে জানিয়ে দেয়, সেটা হচ্ছে একটি শব্দের শুধু একটি অক্ষর থাকবে, সেটা আমাদের রিসালার হতে পারে, কোনো পবিত্র স্থানের হতে পারে, পবিত্র বুজুর্গের নাম নাম হতে পারে, তো যে কোনো নামের একটা অক্ষর দেওয়া থাকবে, আপনাকে পুরো অক্ষরটা বলতে হবে। আপনাকে চারবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ আপনি একটা অক্ষর বললেন, ওটা যদি ওই পুরো নামের মধ্যে কোথাও থাকে তাহলে ওটা শো হবে, আর যদি না থাকে তাহলে একটা ভুল হিসেবে গণ্য হবে। এবার চারবার ভুল করার আপনি সুযোগ পাবেন, চতুর্থবারে গিয়ে আপনাকে পুরো নামটাই বলতে হবে।
আপনি কিছু হিন্স দিবেন না?
হিন্স হচ্ছে এটা হচ্ছে আমাদের মাকতাবুল মদিনারই লিখি প্রকাশিত একটি কিতাব।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে।
জি,
কিতাব বাদ যে কয়েকটা রিসালা হতে পারে। জি, দেখিয়ে দিন আমাদের জাকির ভাইদের জন্য যে অন্তস্থীয় আছে শুধু। আল্লাহ,
আপনি তো বলে দিয়েছেন একটা রিসালা হতে পারে বা কিতাব হতে পারে, আমি কি এখন নাম বলবো?
হ্যাঁ,
ডাইরেক্ট
আপনি ডাইরেক্ট নামও বলতে পারেন বা এমনও বলতে পারেন ক খ গ, অর্থাৎ যদি আপনি
অক্ষরও বলতে পারবো, অন্য কোন অক্ষর এট আছে,
আর আপনি যদি শিওর হন যে না আমি ডাইরেক্ট নাম বলে দিব তাহলে ডাইরেক্ট নামও বলতে পারেন, আর আপনি যদি সন্দেহ লাগে যে না হয়তো ভুল হতে পারে আমার, তাহলে আপনি প্রথমে একটা একটা অক্ষর বাছতে পারেন।
বড় পরীক্ষা,
পরীক্ষা তো সবসময় আপনিই নেন,
আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।
আমিন। এগুলো কি পরীক্ষা? আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।
আরেকবার যদি দেখানো হয় স্ক্রিনে,
জি, অন্তস্থীয়
সামনে 1 2 3 4টা ঘর ফাঁকা আছে, লাস্টে একটা ঘর ফাঁকা আছে, অন্তস্থীয় যে আছে কোনো আকার একার রশ্মিকার দৈর্ঘ্য কিছুই নেই,
যেটা দিয়েছি সেটা তো কিছু নাই, অন্যগুলো তো অবশ্যই আছে,
অবশ্যই আছে, অবশ্যই আছে।
এই কঠিন মনে হচ্ছে না, সোজা মনে হচ্ছে,
এটাতে কি আসলেই আকার একার নেই নাকি আপনারা উঠাই দিয়েছেন?
না, যেটা এখন শো করছে ওইটাতে কিন্তু আসলেই কোনো আকারিকা নাই, বাকিগুলোতে আছে আকারিকার আছে।
বুঝতে পারছি, বাকিগুলোতে আছে, আগে পরের গুলোতে আছে, কিন্তু এটাতে
নেই।
এটাতে কি কোনো নস ন অক্ষর আছে?
দন্ত্যান্ন আছে কিনা একটু দেখাবেন, যদি থাকে তাহলে দেখাবেন, না থাকলে ক্রস চিহ্ন দিবেন।
আল্লাহ,
আছে দন্ত্যান্ন রসিকার,
দীর্ঘিকার আছে।
জি, সহজ হয়ে গেছে হয়তো আপনার জন্য,
এখনো সহজ হয়নি। আরো আছে ম অক্ষর আছে, ম
জি, ম আছে কিনা? আছে তো,
মা ময়াকার আছে, নয় দীর্ঘিকার আছে, তাতে বোঝা যায় মাদানি হবে।
মাদানি হবে, মাদানি হবে কি
এটা বলাও যায় না এখনো।
মাদানি, হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে দ আছে কিনা?
না, মাদানি হতে পারে, এরপর আমি একটু দেখি মিলিয়ে। না, দ তো আসবেই, মাদানি যদি হয় তবে মাদানি ইনামাত তো না, মাদানি এটা তো উঠে গেছে এখন, এই শব্দ তো ব্যবহার হয় না। জি, ক আছে,
ক আছে কিনা দেখেন?
জি, ক আছে কিনা?
জি, ক আছে, ক আকার আছে,
ক আকার আছে। আমার তো ইয়া শেষ হয়নি না, প্রশ্ন করা শেষ হয়নি।
আপনার তো একটাও ভুল হয় নাই, আপনার চারটা ভুলের অপশন এখনো বাকি আছে।
দয় আকার,
আরে ভাই পুরো নামই নিয়ে নেন আপনি, আমার তো মনে হচ্ছে আপনি বুঝে গিয়েছেন যে কি হতে পারে।
মাদানি কায়দা হতে পারে,
মাদানি কায়দা হতে পারে উনি বলছেন, আদৌ কি মাদানি কায়দা কিনা দেখাবেন। জি, মাদানি কায়দা, মাশাআল্লাহ, মাদানি কায়দা হচ্ছে আজকের
সেগমেন্টের
উত্তর। আপনাকে মুবারকবাদ অসংখ্য, আপনি মানুষের পরীক্ষা নেন, আপনি নিজেও পরীক্ষা উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আসলে মাদানি কায়দাটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন।
দাওয়াত ইসলামের মধ্যে এটার গুরুত্ব বলে তো শেষ করা যাবে না। যত মোবাল্লিককে আমরা দেখি, মাদানি চ্যানেলে দেখি বা বাহিরে দেখি মাদানি কাজ করে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে সকল মোবাল্লিককে বলা হয় বা করেও থাকি আমরা, মাদানি কায়দা পড়ার জন্য এবং মাদানি কায়দা পড়ে মুআল্লিমের কাছে টেস্ট দেওয়ার জন্য,
জি,
আমার পড়ার কায়দাগুলো ঠিক আছে কিনা, আমার উচ্চারণগুলো ঠিক আছে কিনা। আর এটাই আখেরাতের সম্বল। আমরা যতই তেলাওয়াত করি, যতই নামাজ আদায় করি, যতই কিছু করি না কেন, যদি তেলাওয়াত সঠিক না থাকে তো সেই তেলাওয়াতটা আমার জন্য আজাবের কারণও হয়ে যেতে পারে। আর তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমাকে মাদানি কায়দা পড়তে হবে, জানতে হবে, মাদানি কায়দার যে উসুল রয়েছে সেটাও আমাকে জানতে হবে। আমরা মাদানি কায়দার প্রতি যদি গুরুত্ব না দেই তো দেখা যাবে এমনটাও হতে পারে, জীবনের যত নামাজ আদায় করছি, নামাজের মধ্যে একটা ফরজ তেলাওয়াত রাখা হয়েছে, যেন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা হয়, তো এই জন্য সঠিক তেলাওয়াতের জন্য মাদানি কায়দা আমাদেরকে পড়তে হবে।
আসলে আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসলে এটা দাওয়াত ইসলামের অনেক বড় এহসান। দাওয়াত ইসলামই শুধু আমাদেরকে হাত ধরে দিনের পথে আনেনি, আমাদেরকে যখন যে ক্ষেত্রে প্রয়োজন হয়েছে, যে ক্ষেত্রটা আমাদের জীবনের জন্য অপরিহার্য, সেই ক্ষেত্রটা আমাদেরকে ফি সাবিলিল্লাহ পর্যন্ত আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন যে দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বারেগান, বয়স্কদের যেটা মাদ্রাসাতুল মদিনা আছে, তো যেখানে কোরআনে পাক সুহিশুদ্ধ পড়ার জন্য মাদানি কায়দাকে পড়ানো হয়, সেখানে শেখানো হয়। তো এটা ফিসাবিলিল্লাহ করে দিয়েছে আজকে, যেখানে মানুষ হাদিয়ার বিনিময়ে হয়তো বা এটা পাচ্ছে, এটা খারাপ কিছু না, কিন্তু আমিরুল সুন্নতের উপর আমরা কুরবান হয়ে যাই যে আমিরুল সুন্নত উম্মতের টেনশন করে, উম্মতের ইসলাহের টেনশন করে করে আজকে আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে যে আমরা যাতে এটা ফ্রিতে হলেও শিখে নেই, ফ্রিতে হলে শিখে আমরা কোরআনে পাকটাকে ইউজ করে নিই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করেছেন, রাইহান ভাই আছেন রাজশাহী থেকে, উনি বলছেন আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকে জাকির ভাইকে দেখে, লিয়াকত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুলি হাল, ভালো আছি। হাবিবুর রহমান আছেন, আব্বাস আত্তারি ভাই আছেন চট্টগ্রাম থেকে, এরপর আছেন তানবীর ভাই ফটিকচরি থেকে, ওনারা সবাই মাশাআল্লাহ লিখেছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। জাকির ভাই আপনার কাছে আসছি, আপনি মাশাআল্লাহ চ্যানেলে অনেকদিন ধরে আছেন, কত বছর ধরে আছেন?
2017-এর নভেম্বর থেকে ফুল টাইম ভাবে আছি আর কি, ফুল টাইম যদি বলি।
শুরু থেকে
মাদানি চ্যানেল যখন বাংলা শুরু হয়, অ্যানাউন্স হয়, মানে শুরু হয় 1 ইয়ারে যায়, তখন থেকেই আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বলি ফুল টাইম মাদানী চ্যানেলের কাজ করা বা জিম্মাদারি নিয়ে কাজ করা, সেটা 2017 নভেম্বর থেকে।
প্রথম কি অনুষ্ঠান ছিল আপনার?
প্রথম পুরো বাংলাদেশের সুপরিচিত অনুষ্ঠান জিন জাতি ছিল আমার, রেকর্ড প্রোগ্রাম।
আচ্ছা, যখন আচ্ছা এতদিন তো আপনি মানে মানুষের সামনে দরজ দিতে কেঁপেছেন, ক্যামেরার সামনে কি ছিল?
ফার্স্ট টাইম এটা বলবো না এখন এটা বলবো?
তখন একটা বলেন,
ফার্স্ট টাইম ফয়জানে সেহরি নামে একটি লাইভ অনুষ্ঠান হতো, যে বছর মাদানী চ্যানেল শুরু হয়েছে ওই বছরই। তো ওই সময় যিনি ছিলেন বাংলাদেশের একজন দায়িত্বরত অবস্থায়, তিনি আমাকে কল করলেন সন্ধ্যার দিকে ইফতারির পরে, বলেন জাকির ভাই আজকে রাতে ফয়জানে সেহরি আপনার লাইভ করতে হবে, তো ফয়জানে মদিনাতে চলে আসবেন। আমি মুন্সিগঞ্জে ছিলাম, তো ইফতারি করে তারাবি পরে ফয়জানে মদিনায় চলে আসছি। বিষয় যা ছিল তৈরি করে নিয়েছি, কিন্তু কথা বলতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আনইজি ফিল, নার্ভাস ফিল যেটাকে বলি আমরা। তো ওই সময় কিছু জিম্মাদার আমাদের বাংলাদেশ থেকে বাবুল মদিনাতে ছিল, ওরা আইপিতে যেভাবে হেডফোন লাগানো থাক কানে, এভাবে কানে আমার হেডফোন দেওয়া ছিল, ওখান থেকেও মোবাইল লিখছিল স্টুডিওতে, বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো একটা সময় কথা বলতে গিয়ে মানে পারতেছিলাম না, সঠিকটাও ভুল বলতেছিলাম, এরকমের কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, তাও আবার লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আবার যখন কথা বলতে গিয়ে ভুল হয়ে গেছিল, তখন কে জানে আমাকে কানে বলতেছিল জাকির ভাই এত ভয়ের কিছু নেই, এত ভয়ে ভয়ে কথা বলতে হবে না, আপনি ইজিভাবে কথা বলেন। তখন আমার টেনশন আরও বেড়ে গেছে।
আচ্ছা,
আমি জানতাম না যে এভাবে আবার কথা বলা যায়, দেশের বাহির থেকে কেউ আমাকে কানে বলবে, হ্যাঁ উৎসাহ দিবে আমাকে, ভয় পাওয়ার কিছু নেই। তো ওই দিনকার অনেক বড় শিক্ষা হয়েছে যে না, এরপর থেকে আর এভাবে কথা বলা যাবে না,
যাবে না। আচ্ছা মাশাআল্লাহ, তো এখন কি অভিজ্ঞতা? এখন তো অনেক ফ্রি হয়ে গেছেন,
সামনেই
এখন তো ফ্রি হয়ে গেছেন, এখন তো অনেক নার্ভাস, মানে নার্ভাসনেস থাকে না, আর আপনার প্রোগ্রামে আসা মানুষদের নার্ভাস শুরু হয়ে যায় আর কি, যে জাকির ভাই কি প্রশ্ন করে ফেলে, জাকির ভাই কি সেগমেন্ট
প্রশ্ন করি না,
কি সেগমেন্ট দিয়ে ফেলে। মাশাআল্লাহ আপনার অনুষ্ঠান আমরা দেখতে পাই, সকালের সুপরিচিত আপনি হোস্ট মাশাআল্লাহ করছেন, এর অভিজ্ঞতা কি এত সকাল সকাল আসা, মানে আপনার অভিজ্ঞতা কেমন যে সকাল সকাল আপনি এত বছর, কত বছর হচ্ছে আপনি যে রহমতপূর্ণ প্রভাত নিয়ে কাজ করছেন?
হ্যাঁ, এটাতেও প্রায় আড়াই বছর হয়েছে।
আড়াই বছর হয়ে গেছে, কি অভিজ্ঞতা আপনার?
আসলে কাজ, কাজ যখন মানুষ এটাকে আনন্দের সাথে নেয় বা এটাকে এনজয় মনে করে, কাজটাকে যখন কেউ এনজয় মনে করে
জি,
তখন এটা তার জন্য ইজি হয়ে যায়। আর কাজটাকে যখন কেউ বোঝা মনে করে বা দায়ী, মানে আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে এমন কিছু মনে করে, তখন আসলে তার জন্য সেটা কষ্টকর। আমি আমার কাজগুলোকে এনজয় মনে করি রিয়েললি। এটা সপ্তাহে চার দিন এখন আমি লাইভ করি সকালে, আর এনজয় মনে করি বিদায়ী, আমি আনন্দের সাথে আসতে পারি, সত্যি বলছি। যখন সকালে উঠি দেখি ফজরের টাইমে শরীর ব্যথা করতেছে বা উঠতে মন চাইতেছে না, কিন্তু যখন ঠিক অফিসের টাইম হয় বা লাইভের সময় হয়, নিজের থেকেই একটা কাজ শুরু হয় যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, ফ্রেশ হতে হবে, আমাকে যেতে হবে, লাইভ আছে, তো এরকমের আমি এটাকে এনজয় এভাবে দেখি, আমি যেটা আমার একটা এনজয়, আমি যাব লাইভ করব, অনুষ্ঠান করব, আজকে সুন্দর একটা টপিক নিয়েছি, এভাবে। কিন্তু কষ্ট তো হয়, যখন ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, শীতের সকাল হয়, একটু তো কষ্ট হয়। তারপরেও আমি দর্শকের কথাটা একটু বেশি চিন্তা করি, আজকে হয়তো বা হাজারো দর্শক আমার জন্য অপেক্ষায় আছে, লাইভ হবে সকালে, তারা দেখবে এই অপেক্ষায় আছে, আসলেও থাকে।
আপনার একটা অনুষ্ঠানের জন্য কত আগে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হয় বা এর জন্য আপনি কী কী প্রস্তুতি গ্রহণ করেন?
আপনার অনেক প্রশ্ন, টাইম হয়তো শেষ হয়ে যাবে, আপনার প্রশ্ন শেষ হবে না,
যেহেতু আজকে আমার দায়িত্বে পড়েছে প্রশ্ন করার এবং আপনি ওখানে মেহমান হিসেবে আছেন, হয়তো একদিন আসবে যে আপনার, আপনি এই জায়গায় থাকবেন, আমি ওই জায়গায় থাকবো, তখন হয়তো আমার অবস্থাটা আপনার মতো।
একটা লাইভ প্রোগ্রাম করার জন্য আমি সহ অন্যদের ব্যাপারও হয়তো এমন হতে পারে, প্রতিদিন রাত্রে আমি ওই লাইভের যে বিষয়টা থাকে, দেড় ঘন্টা আমার সকালে লাইভ হয়, এক ঘন্টা 30 মিনিট। তো নিগরানেশ্বরের একটা মাদানী ফুল আমার কাছে আসছিল, তিনি মোবাল্লিকদেরকে কিছু তরবিয়াত করতে গিয়ে বা নসিহত করতে গিয়ে বললেন যে হোস্ট হয়, উপস্থাপক হয়, তার উচিত তার দেড় ঘন্টা দুই ঘন্টা অনুষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে সেজন্য ভরপুর মাওয়াত নিয়ে বসে, দেড় ঘন্টায় যদি কোনো মোবাল্লিক কথা নাও বলে তারপরও যেন সে নিজেটা নিজে চালিয়ে নিতে পারে। ওই সময় থেকে আমার মন মানসিকতা, প্রতিদিন যেদিন সকালে লাইভ থাকে ওদিনকার রাত্রে আমি নিজের ঘরে বসি, কিতাব খুঁজি, কিতাব বের করে চার পাঁচটা যা ওই টপিক সম্পর্কে আছে সব কিতাবগুলো নিয়ে সামনে বসি, পেজ নাম্বার নোট করে রাখি, মোবাইলে পিকচার তুলে রাখি, আইপ্যাড থেকে বের করি, অর্থাৎ দুই থেকে আড়াই ঘন্টা সকালের জন্য তৈরি করি। এরপরে রেখে দিয়ে আরাম করি।
আচ্ছা, আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে মাদারিজাল বাংলা যেটা ইউটিউব পেজ আছে সেটা 3 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর সেটা মাশাআল্লাহ আপনাদের বদৌলতে।
আপনার বদৌলতে।
এবং মাদারিজালের পেছনের যারা কাজ করছে এদেরকে নিয়ে কিন্তু আপনার বিশাল একটা সময় চলে যায় মাদারিজালের পেছনে, মানে বলতে গেলে যারা আমাদের ক্যামেরাম্যান আছে, মানে আপনার আচ্ছা আপনি আবার পুরো মাদারিজাল বাংলার এখন প্রোডাকশন জিম্মাদার মাশাআল্লাহ। আমাদের প্রোডাকশন গুলো কিন্তু আমাদের জাকির ভাই দেখেন, বাংলাদেশে যতগুলো অনুষ্ঠান হয় ওনার পারপাসে হয়, উনি কিন্তু উপরের ওনার যারা জিম্মাদার আছেন বাবুল মদিনা, ওনাদের সাথে পরামর্শ করে বাংলাদেশে কাকে কিভাবে দেয়া যায়, কোনটা কিভাবে করা যায়, প্রত্যেকটা লাইভ বলেন রেকর্ড বলেন আলহামদুলিল্লাহ আমার জাকির ভাই হ্যান্ডেল করে থাকে পুরো বাংলাদেশের প্রোডাকশন জিম্মাদার হিসেবে। তো আজকে এই যে প্রোডাকশন জিম্মাদার দায়িত্বে আপনি আছেন, এই যে পেছনে ওনাদেরকে নিয়ে কাজ করা, দর্শকরা তো শুধু দেখছে অনুষ্ঠানগুলো খুব সহজেই, কিন্তু এর পেছনে যে একটা কষ্ট, এই যে একটা অভিজ্ঞতা, এগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন যে আপনার কেমন লাগে এদেরকে নিয়ে কাজ করতে, বা কি অনুভূতি হয় যে আমি মানে মাদারিজাল বাংলার যেটা হয়তো বা শুরুর দিকে এত ভিউয়ার্স ছিল না বা এত কেউ চিনত না, কিন্তু আজকে কিন্তু লাখো পরিবারের সদস্য আমরা হয়ে গেছি। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক চ্যানেল বলেন, আমাদের কিন্তু লাখো পরিবারের একটা সদস্য হয়ে গেছে, অর্থাৎ লাখো দর্শক আজকে আমাদের। তো আপনার কি মনে হয় এদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে কি অভিজ্ঞতা?
আসলে আমি তো বললাম এটা এনজয় মনে করি আমি, আর এদেরকে নিয়ে যখন কাজে নামি প্রতিদিনের অভ্যাস এগুলো, না ক্যামেরাম্যানদেরকে ম্যানেজ করা, তাদের শিডিউল দেওয়া, মোবাল্লিকদেরকে ডাকা, তাদের শিডিউল দেওয়া, তাদেরকে সময় মতো স্টুডিওতে ডাকা, তাদের অনুষ্ঠান ম্যানেজ করা, তো একটা টিমও আছে, এটা নয় কি আমি একাই কাজ করি, আমার উপরেও কেউ না কেউ আছে, তাদের সাথে পরামর্শ করতে হয়। এরপরে আবার এখন কোরিনেটারও নিয়ে নেওয়া হয়েছে, সেও আমাকে কিছু হেল্প করে, এই আর কি চলে আলহামদুলিল্লাহ। ভালো লাগে,
ভালো লাগে,
খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ।
কত বছর হচ্ছে এই জিম্মাদারিতে, প্রোডাকশন জিম্মাদার?
প্রোডাকশনে
বছর খানেক তো হয়ে যাবে,
2 বছরের মতো
বছর, হ্যাঁ 2 বছরের বেশি হয়ে যাবে। তো আসলেই মাদানী মহল, মাদানী চ্যানেল, এগুলো কিন্তু আমিরুল সুলতান,
এখানে একটা বিষয় আপনার সাথে দর্শকের সাথে শেয়ার করো, সেটা হলো গিয়ে দর্শক জানে দাওয়াত ইসলামের 80টা ডিপার্ট আছে।
জি,
80টা ডিপার্টের একটা ডিপার্ট হলো মাদানী চ্যানেল, 80টা ডিপার্টের একটা ডিপার্ট মাদানী চ্যানেল, আর এই মাদানী চ্যানেলের মধ্যে কতটা ডিপার্ট আছে আমি নিজেও জানি না।
আল্লাহু আকবার,
ভিন্ন ভিন্ন ডিপার্ট, সত্যি বলছি। সোশ্যাল মিডিয়া এটা একটা মাদানী চ্যানেলের ডিপার্ট আছে, আইটি মজলিস আছে এর মধ্যে, প্রোডাকশন আছে এর মধ্যে, এডিট মজলিস এর মধ্যে আছে, মুফাত্তিশ এর মধ্যে আছে, আরও কত, ডাবিং এর মধ্যে আছে, আরও কত ডিপার্ট যে আছে এর মধ্যে।
আচ্ছা, মানুষের মনে প্রশ্ন জাগতে পারে বা সবার হয়ে আমি প্রশ্ন করিনি, আপনি এতগুলোকে সামাল দেন কেমনে? এতগুলো ডিপার্টমেন্ট, এরপর আপনার পার্সোনাল কাজ
কেন শেষ হয় না আর আপনার প্রশ্ন কেন শেষ হয় না?
ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আমি বেশিক্ষণ টাইম নিব না, আর 10 মিনিটের মতো আছে।
টাইমের কাজ টাইমে করাটা এটাও একটা আমার অভ্যাস, টাইমের কাজ যদি কোনো ব্যক্তি টাইম মতো করে তবে সে আটকাবে না কখনোই। হ্যাঁ, এখন হয় না কি একজনকে মেসেজ করতে হবে, বাস করবো না, পরে করবো না, 10 মিনিট পরে করবো না, আমি আমার এখনের কাজটা অফ করে যাকে এখন মেসেজ করতে হবে তাকে আগে মেসেজ করে।
আচ্ছা,
হ্যাঁ, টাইমের কাজ টাইমে করা এবং প্রতিদিন যে কাজগুলো করতে হবে আমার, ওগুলো আমার পিসির যে ডেস্কটপ আছে সেখানে আমি লিখে রাখি আগামীকালকে কী কী করতে হবে আমাকে, কোন কোন কাজগুলো সিরিয়াস আগে নেওয়ার দরকার, আগে করার দরকার এগুলো। এরপরে 5 জনকে মেসেজ করে কাজ বন্টন করতে হবে সেটাও আমি করে রাখি, একে একে এই কাজ দিয়ে দিই, এগুলো করে নেন, এগুলো দেখে নেন, যদি বুঝে না আসে তো আমাকে বলবেন। এভাবে
মাশাআল্লাহ
টাইমটা ম্যানেজ একটু করতে হয়। আর
ব্যক্তিগত কাজে কখন সময় দেন?
ব্যক্তিগত বলতে আর কি আছে, দাওয়াত ইসলামই তো সব কিছু,
রাত দিন দাওয়াত ইসলামকে ঘিরে।
ব্যক্তিগত বলতে আপনার একটা টাইম আমি নির্ধারণ করে নিয়েছি আমার ফ্যামিলির সাথে কথা বলা, অর্থাৎ মা বাবার সাথে বা ভাই বোন যারা আছে গ্রামে যারা থাকে তাদের সাথে কথা বলার জন্য প্রতিদিন একটা টাইম আমার নির্ধারিত, সেটা টাইমটাও বলে দিই দর্শককে, সেটা হলো অফিস থেকে বের হয় ঘর পর্যন্ত, আবার ঘর থেকে বের হয় অফিস পর্যন্ত যে টাইমটা আমি পাই, গাড়িতে 15 মিনিট টাইম লাগে আমার অফিস থেকে ঘরে যেতে, এই 15 মিনিট যেতে আর আসতে, এক একদিন এক এক আত্মীয়র সাথে হয়, কখনো মায়ের সাথে, আবার কখনো বাবার সাথে, কখনো ভাইয়ের সাথে, কখনো বোনের সাথে,
প্রতিদিন থাকে এটা আপনার?
হ্যাঁ, মানে আসা যাওয়াতে সবাই জানে এখন আমি অফিস থেকে বের হয়েছি, আমি ফোনে বিজি আছি, আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতেছি, এই টাইমটা তো এদের সাথে আমি ব্যস্ততা রাখি। এরপরে আরও দিক আছে কিছু যেগুলো
মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর একটা পদ্ধতি আমরা শিখলাম জাকির ভাই থেকে, মানুষ চাইলে কি না করতে পারে। মানুষ আজকে আমরা যে বলি যে আমার এত ব্যস্ততা, এত ব্যস্ততা, আসলে কি মানুষ ব্যস্ত জাকির ভাই?
আসলে না, আসলে যে ব্যক্তি বলে আমি অনেক বিজি সে বিজি সোশ্যাল মিডিয়াতে, বিজি নিজের কাজে সে বিজি না। যদি সে ব্যস্তই থাকতো তবে তার কাজের রেজাল্ট মানুষ দেখত। কোথায় সেই রেজাল্ট? আপনি এত ব্যস্ত, আপনার ব্যস্ততার মধ্যে তো প্রকাশ পাওয়ার দরকার ছিল, কাজের রেজাল্ট কোথায় আপনার? সে যেই হোক না কেন, যদি বলে আমি অনেক বিজি, তো ব্যস্ত ঠিকই আপনি ব্যস্ত, কিন্তু রেজাল্ট কোথায়? ব্যস্ত তো আপনি কাজেই আছেন, কাজটা যদি প্রপার না হয় তো আপনার ব্যস্ততার কোনো মূল্যই নেই আমার কাছে, তাই না?
আসলে সেটা আসলে তো আসলে আমরা চাইলে কি না করতে পারি আজকে, যে আমরা সোশ্যাল মিডিয়ার কারণে নিজের বন্ডিং থেকে দূরে চলে যাচ্ছি, নিজের যে আত্মীয় স্বজন আছে এদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, এখান থেকে একটা মাদানী ফুল পাওয়া যায় যে মানুষ চাইলে সব কিছুই পারে। আমরা চাইলে আমাদের সময় থেকে কিছু সময় বের করে নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি এবং তাদের সাথে ফোন আলাপের মাধ্যমে তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয়। আসলে জাকির ভাই, আপনি অনেক বছর ধরে ঢাকা শহরে আছেন এবং এই শহরটা আসলেই খুবই বিজি শহর, এই শহরটা আসলেই মানুষের কাছে মানে বলবো না যে মানে তারা এতই ব্যস্ত হয়ে গেছে যে দিনের কাজে খুব কম সময় মানে বলা যায়। তো এখানে দাওয়াত ইসলামের কাজ করা আপনার মানে কেমন অভিজ্ঞতা, যে একটা এত বড় রাজধানীতে আমি কাজ করছি, অনেক বছর ধরে আছি, বা ওখানের পরিস্থিতি কি? যেমন আমাদের চট্টগ্রামের কথা বলতে গেলে চট্টগ্রামের মানুষরা কিন্তু একটু আউলিয়া ভক্ত বেশি, হ্যাঁ, ওদের মনের মধ্যে কিন্তু একটা সফট কর্নার থাকে যে আউলিয়াদের প্রতি, তো ওদেরকে কিন্তু একটু ইসলামের দিকে ডাইভার্ট করা সহজ হয়ে যায়, একটু যদি মানে ইসলামের কথা বলা হয় আউলিয়াদের কথা বলে মনটা গলে যায়। তো রাজধানী শহর ওখানে কিন্তু মানুষ একটু বেশি এখন মডার্ন সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে, তো ডিজিটালাইজেশনের যুগ যেহেতু চলে এসেছে, তো ওদিকে চলে যাওয়াতে আপনাদের কেমন অনুভূতি, যে আপনারা তো মনে হয় মানে অনেক বড় যুদ্ধের মধ্যে নেমে গেছে?
আসলে লিয়াকত ভাই, যে ব্যক্তি যেমন তাকে ওভাবেই বোঝাতে হয়, বুঝেছেন? এখন আপনি বলবেন কি শহরের মানুষ ধার্মিকতা বা ব্যস্ততার কারণে ধর্মের প্রতি ধাবিত না, সে যেই বিভাগটা নিয়ে সে যেটা নিয়ে চিন্তা করে তাকে ওটা দিয়েই বোঝানো উচিত, এমনই বিষয়টা। আমরা ঢাকাতে বা ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে বা মুন্সিগঞ্জে তাদের মধ্যে যে ইসলামের মহব্বত নেই এমনটা না, তাদের মধ্যে মহব্বত আছে আলহামদুলিল্লাহ। তো তারা যেভাবে করে বুঝতে চায়, তারা যেভাবে করে বুঝতে চায় বা যেভাবে করে জানতে চায়, ঠিক আমরা ওভাবেই বুঝাতে চাই। যদি সে বলে যে মাদানী কাফলার মাধ্যমে আমি দীন ইসলামকে জানতে চাই, মাদানী কাফলায় চলেন। যদি সে বলে আমি অনলাইনের মাধ্যমে ঘরে বসে দাওয়াত ইসলামীর অনলাইন আছে, আপনি শিখে নেন, পড়ে নেন, দেখে নেন। যদি সে বলে আমি আপনাদের সংস্পর্শে থেকে চলে আসেন সংস্পর্শে ফয়জানে মদিনাতে, অর্থাৎ মানুষের যে মেন্টালিটি আছে, যেটা আছে চিন্তাধারা আছে, ওটা বুঝে তাকে কিছু ওষুধ বলি বা
আপনাকে দেখে ফেলেছে এবং আপনি বিব্রত অবস্থায় পড়ে গিয়েছেন বা মানে একটা পড়ে গিয়েছেন, এরকম কখনো হয়েছে ঢাকার?
অনেক হয়েছে নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জে ঢাকাতে হয় এরকমের, বুঝতে পারি। অর্থাৎ মানুষ যারা দর্শক শ্রোতা আছে তারা মনে করে আমরা অন্য অন্য মিডিয়ার মতো, যে আমরা আমাদের কাছে তারা আসলে হয়তো আমরা পাত্তা দিব না তাদেরকে, এরকম একটা চিন্তাধারা আছে দর্শকের মধ্যে। তো দেখি মাঝে মধ্যে কি কেউ আমাকে দেখলো, একবার দেখার পরে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে ভাবতেছে যাবো কি না,
আচ্ছা
যাবো কি না। তো আমি নিজের থেকে তার কাছে যাই,
মাশাআল্লাহ,
আমি গিয়ে বলি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হয়তো আপনি আমাকে চিনেন তাই দাঁড়িয়েছেন। বলতেছে সাহস পাচ্ছিলাম না আপনার সাথে কথা বলার, আপনি কি জাকির ভাই? আমি আলহামদুলিল্লাহ আমি জাকির ভাই। তো সে একটু অবাক হয়ে যায়। একদিন নারায়ণগঞ্জে গেলাম, এক ইসলামী আমাকে দেখে অবাক হয়ে গেছে, হুজুর আপনি এখানে কিভাবে? আমি কই তারে তারে আসছি, অর্থাৎ কারেন্টের তারে তারে আসছি। তো অবাক হওয়ার কারণ কি আপনার? বলতেছে আমরা তো জানি মিডিয়াতে যারা থাকে তারা এভাবে আওয়াম সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করে না, আসে না। আমি কই কেন, তাদের জন্য কি একটা ভিন্ন জগৎ আল্লাহ তৈরি করছেন? আমরা তো আপনাদেরই সাথের, আপনাদেরই ঘরের, আপনাদের এলাকার, এটা ভয়ের কিছু নেই আলহামদুলিল্লাহ। আমার ছোটবেলা থেকে অভ্যাস সাধারণ মানুষের সাথে চলার, আর সবাইকে দেখেন দাওয়াত ইসলামীওয়ালারা সাধারণ মানুষের সাথেই চলাফেরা করে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা স্মৃতি না উঠালেই নয়, সেটা হচ্ছে তিন দিনের সুনাতে পরে ইজতিমা হতে হতে আজ আমাদের মনে হয় ৬টা ইজতিমা হয়ে গেছে, হ্যাঁ সম্ভবত। তো আমরা দেখি যে ইজতিমা হয়ে যায়, ইজতেমাতে যায়, ইজতেমাতে অ্যাটেন্ড করে ইজতেমাতে বয়ান হয়, এগুলো আমরা শুনি। এর পেছনে যে একটা মানে পরিশ্রম, সেটা আমরা যদি মানে আমরা অনেক সময় জানি না যে এদের পেছনে কে থাকে, কিন্তু আমি দেখেছি সচক্ষে যে জাকির ভাই সশরীরে সেই ইজতেমাগুলোতে গিয়ে সেখানের হাল বেহালকে হালের মধ্যে অনেকেই থাকে, কিন্তু বিশেষ করে যে চ্যানেল ডিপার্টমেন্টগুলো থাকে ওই কাজগুলো কিন্তু জাকির ভাই সামলে। অভিজ্ঞতা কি আপনার, এত বড় মাঠ, এত বড় আয়োজন, আপনি কীভাবে মানে সামলিয়ে নেন? সময় বেশি নেই, আল্লাহ শেষ করে দিব।
আল্লাহ তাআলার অনেক বড় দয়া, যে সাহস রাখি, প্রতিটা কাজ যখন মাদানিমার কাজের পক্ষ থেকে দেওয়া হয় তখন সাহস রাখি আমি পারবো, আমাকে দ্বারা হবে। এমনি পরিশ্রম হয়, পরিশ্রম হয় না এমন না, পরিশ্রম তো অবশ্যই আছে, কষ্ট অবশ্যই আছে, কিন্তু এর মধ্যে একটা সুখ খুঁজে পাই। আমি না, যারাই দিনের কাজ করে, আমি মনে করি সবার মধ্যেই তিন দিনের ইস্তেমা যখন লাস্টের দিকে আসে, শেষ দিন শুক্রবার দিন থাকে, ওই দিনটা হয়তো যারা পরিশ্রম করে বা যারা পরিচালনা করে এদের উঠে দাঁড়ানোর মতন শক্তিটাও থাকে না, আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি। এরপরেও ইস্তেমা শেষে আনন্দের অশ্রু যে আসে না, সুখের কান্না যে আসে, এটা বলে বোঝানোর মতো থাকে না, এমন একটা হয়।
মনে একটা ইস্তেমা কয়দিন আগে থেকে আপনি আপনার প্রস্তুতি নেন?
এমনিতে তো আমি প্রায় 4-5 দিন আগে মাঠে চলে যাই, একেবারেই 4 দিন আগে আর ফিরে আসি না ফয়জানে মদিনা মাদানী মার্কাজে বা ঘরে, 4-5 দিন আগেই একেবারে মাঠে চলে যাই। আমার টিম সবাইকে নিয়ে মাদানী চ্যানেলের ওখানেই বসবাস হয়, ওখানেই খাবার দাবার হয়, ওখানেই অনুষ্ঠান যা করার ওখানেই করি, হয়তো দর্শকও দেখেছেন। 4-5 দিন আগেই চলে যেতে হয় এবং এর আগেও 2-3 দিন পরে পরে মাঠে যেতে হয়। 2-3 দিন
আমাদের একটা ইস্তেমার পূর্ব প্রস্তুতি কখন থেকে নেওয়া হয়? কত মাস আগে থেকে?
দেড় মাস আগে থেকে
একটা ইস্তেমার। তো আমরা যারা মনে করি যে আমরা ইস্তেমায় যাচ্ছি হয়ে যাচ্ছে, আসলে তা নয়। ইস্তেমার পেছনে অনেক কষ্ট এবং মানে অনেক পরিশ্রম করতে হয়, যার বদৌলতে আমাদেরকে একটা সুন্দর ইস্তেমা দেওয়া হয়। আচ্ছা, দরসের ঘটনা তো আপনি বললেন, প্রথম ইজতেমা কখন বয়ান করেছিলেন?
প্রথম ইস্তেমা 2017-তেই বয়ান,
চট্টগ্রামে
না বাংলাদেশে, ঢাকাতে।
ঢাকাতে ঢাকার প্রথম ইস্তেমায়,
প্রথম সম্ভবত।
আচ্ছা, তো অনুভূতি কেমন ছিল যখন আপনার কাছে মেসেজ এসেছে যে আমাকে এত বড় একটা সমাগমের মধ্যে বয়ান করতে হবে?
এই জন্য এত একটা ফিল হয়নি। ওই বছরই ইজতেমার কয়েকটা মজলিস ভিন্ন ভিন্ন থাকে। একটা মজলিস আছে আপনার জাদুয়াল মজলিস, মঞ্চ মজলিস, তাদের আন্ডারে এগুলো হয়, তো আমি পাশাপাশি ছিলাম, তো এ কারণে আগেই জানতাম যে আমার বয়ান আসছে বা আছে এরকম।
মানে এটা তো জানতেন, ঠিক আছে, মানে এত বড় একটা ইজতেমার মধ্যে যে আপনি বয়ান করবেন,
ভয় কাজ করছিল আমার মধ্যে,
ভয় কাজ করছিল। যখন উঠতেছিলেন বা উঠছেন তখন কি মনে হয়েছিল?
পা কাঁপতেছিল,
পারবেন কিনা,
পারবো এটা তো বিশ্বাস ছিল, কিন্তু কিরকমের যে হবে ওইটা নিয়ে টেনশনে ছিলাম একটু। একে তো মানুষ বলে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেখানে, এরপরে অনেকগুলো ক্যামেরা আর সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, একটু ভয় তো কাজ করেই।
মাশাআল্লাহ। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন?
মাদানী চ্যানেল দেখতে থাকুন আর দাওয়াত ইসলামের সাথে একেবারে জড়িত হয়ে যাই আমরা, যাতে করে আমার ঘুমাতে যাওয়াটাও যেন দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী হয়, আর ঘুম থেকে ওঠাটাও যেন আমার দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী হয়। আল্লাহ চাই এর মধ্যেই নাজাত রয়েছে, এর মধ্যেই মুক্তি রয়েছে, আর এত সুন্দর পরিবেশ ছেড়ে কোথায় যাব, কোথায় যাওয়ার রাস্তা আর খুঁজে পাচ্ছি না। দাওয়াত ইসলামী আমাকে বড় হওয়া শিখিয়েছে, দাওয়াত ইসলামী আমাকে দুনিয়া চিনিয়েছে, আখেরাতও চিনিয়েছে, আমি তো এটাই বলবো, আখেরাতও দাওয়াত ইসলামী চিনিয়েছে, দুনিয়াও দাওয়াত ইসলামী আমাকে চিনিয়েছে, দাওয়াত ইসলামী ছেড়ে কোথায় যাব। সবার উচিত দাওয়াত ইসলামীর সাথে লেগে থাকা এবং আত্মবিশ্বাসের সাথে মাদানী কাজ করতে।
মাশাআল্লাহ। দর্শক, আজকে আমরা শুনেছি জাকির ভাইয়ের স্মৃতির পাতা এবং অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু ওনার কাছ থেকে শিখতে পারলাম। আসলে দর্শক, মাদানী মহল এমন একটা মহল যে মহল আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছে, যে মহল আমাদেরকে নতুন প্রাণ দিয়েছে, যে মহল আমাদেরকে দীন ইসলামের পথে হাঁটতে শিখিয়েছে। তো আমি বলবো যে যখন আমাদের মতো নওজোয়ানরা মাদানী মহলের বরকতে পরিবর্তন হতে পেরেছে, আশা করি আপনারাও পারবেন। শুধুমাত্র প্রয়োজন যে আপনার এক ধাপ এগিয়ে আসা। আপনি যখন এক ধাপ এগিয়ে আসবেন মাদানী মহলের প্রতি, মাদানী মহল আপনার উপর অনেক দয়া করবে। তো আমিরুল সুনতের দামান এটা অনেক বড় কিছু এবং এই যুগের জন্য অনেক বড় একটি ছায়াস্বরূপ আমাদের কাছে আছে। তো আমরা বলবো যে যারা এখনও মরিদ হননি, কোনো হক্কানি রব্বানি আলেম পেলে তো বা পীর পেলে তো হয়ে যান, কিন্তু সবচেয়ে সহজ পন্থা আজ আপনার হাতের কাছে, সেটা হচ্ছে আমিরুল সুনতের দরবার। আমিরুল সুনতের দরবার আপনি মাদানী চ্যানেলের মাধ্যমেও চলে যেতে পারবেন, আপনি মেসেজের মাধ্যমেও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার মরিদ হয়ে যেতে পারবেন। আর ওয়াল্লা বলছি, কোনো একজন হক্কানি পীরের হাতে যখন হাত দিয়ে দেওয়া হয় তখন অটোমেটিক রুহানি এবং জিসমানি যত পরিবর্তন আছে তা সারিত হয়ে যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, আজকের অনুষ্ঠানকেও কবুল করুক। ইনশাআল্লাহ আসবাজের আগামী অনুষ্ঠানে অন্য এক মোবাল্লিক নিয়ে হাজির হবো। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
গুজারে যো কদমো মে লম্হা।